ওয়াশিংটনে এখন শুক্রবার বেলা 11:00 আর বাংলাদেশ ও ভারতে শুক্রবার রাত। আমি তাওহিদুল ইসলাম সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
মেয়েদেরকে স্কুল কলেজে না পড়ানোর ব্যাপারে এক ফরমান জারি করেছেন হেফাজতে ইসলামের আমির।
আমির খসরুর রিপোর্ট।
প্রবাসী বাংলাদেশীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
ভুটান, নেপাল, মালদ্বীপ, বাংলাদেশ ও শ্রীলঙ্কায় 5টি বৃহৎ গ্রাউন্ড স্টেশন স্থাপন করবে ভারত।
এছাড়াও রয়েছে আমাদের নিয়মিত আয়োজন আলাপন। আজকের বিষয়, মিয়ানমারের রাখাইনে সাম্প্রতিক সেনা অভিযান ও বাংলাদেশে রোহিঙ্গা শিবিরে আতঙ্ক। তবে শুরুতেই শোনা যাক বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। সিরিয়ায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট সেখান থেকে তাদের সৈন্য প্রত্যাহারের কাজ শুরু করেছে। এদিকে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে যে বৃহস্পতিবার থেকে এই সৈন্য প্রত্যাহারের কাজ শুরু হয় যখন 10টি সাঁজোয়া গাড়ি এবং অন্যান্য সাজ সরঞ্জাম আল হাসাকা প্রদেশের যুক্তরাষ্ট্রের আল মেলান ঘাঁটি থেকে বেরিয়ে আসে। ইসলামিক স্টেট গোষ্ঠীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে যে জোট লড়াই করছে তার মুখপাত্র কর্নেল শন রায়ান বলেন, জোট সিরিয়া থেকে আমাদের একান্ত ইচ্ছায় সৈন্য প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছে। তবে তিনি বলেন, এই তৎপরতার নিরাপত্তা বিষয়ক উদ্বেগের কারণে তারা সুনির্দিষ্ট সময়সীমা কিংবা সৈন্যদের চলাচল নিয়ে আলোচনা করবেন না। সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহারের পূর্ব শর্ত এই সপ্তাহের গোড়ার দিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টনের ঘোষণা যে সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহারের পূর্ব শর্তই হচ্ছে সিরীয় কুর্দি মিলিশিয়া YPG-র নিরাপত্তা। সেই বিষয়টি তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোয়ানকে ক্ষুব্ধ করেছে এবং তিনি যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানিয়েছেন। YPG হচ্ছে ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লড়াইয়ের খুব গুরুত্বপূর্ণ মিত্র। তবে আঙ্কারা সরকার মনে করে তারা তুরস্কের ভেতরে সন্ত্রাসী গোষ্ঠীর হিসেবে বিদ্রোহীদের সঙ্গে সম্পৃক্ত। এরদোয়ান আরও হুঁশিয়ার করে দিয়েছেন যে YPG-র বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি বলেন যে তাঁরা শিগগিরই এই সন্ত্রাসী গোষ্ঠীটিকে সিরিয়া থেকে নির্মূল করবেন। পর্যবেক্ষকরা বলছেন যে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে YPG-র বিরুদ্ধে তুরস্কের অভিযানের কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের 2000 সৈন্য মোতায়েন রয়েছে। মিয়ানমারে রয়টারের দুজন সংবাদদাতা তাঁদের দোষী সাব্যস্ত হওয়া এবং 7 বছরের কারাদণ্ডের বিরুদ্ধে যে আপিল করেছিলেন তাতে আজ আদালতের রায়ে তাঁরা হেরে গেছেন। ওয়ালুন এবং কিউ সো উ নামের এই দুজন সংবাদদাতাকে মিয়ানমারের সরকারি নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে 2017 সালের ডিসেম্বরে গ্রেপ্তার করা হয়। যে বিচারক তাঁদের এই শাস্তি বহাল রেখেছেন তিনি বলছেন যে ওই সাংবাদিকদের আইনজীবীরা তাদের নির্দোষ প্রমাণের জন্য পর্যাপ্ত প্রমাণ দাখিল করেননি। হাইকোর্টের বিচারক এবং অং নায়াং এই শাস্তি সম্পর্কে বলেছেন যে এই শাস্তি যথার্থ। সাংবাদিকরা অবশ্য বলছেন যে পুলিশ পরিকল্পিতভাবে তাঁদের গ্রেপ্তার করেছে, যার লক্ষ্য ছিল সেখানে রোহিঙ্গাদের হত্যা সম্পর্কে খবর প্রকাশে বাধা দেওয়া। রয়টারের প্রধান সম্পাদক স্টিভেন এডলার এক বিবৃতিতে বলেছেন যে এই দুজনকে গড়াদের পেছনে আটক রাখার একমাত্র কারণ হচ্ছে সত্যকে ধামা চাপা দেয়া। অ্যাডলার বলেন, রিপোর্টিং কোনো অপরাধ হতে পারে না এবং মিয়ানমার এই মারাত্মক ভুল সংশোধন না করা পর্যন্ত মিয়ানমারের সংবাদপত্র স্বাধীন থাকছে না এবং আইনের শাসন ও গণতন্ত্রের প্রতি মিয়ানমারের প্রতিশ্রুতি সম্পর্কে সন্দেহ থেকে যাচ্ছে। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট বলেছেন যে মিয়ানমারের নেতার উচিত হবে এ ব্যাপারে ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করা এবং এটা বোঝা যে যথার্থ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কিনা। মিয়ানমারে ইউরোপীয় ইউনিয়নের দূত ক্রিস্টিয়ান শিমিত্তো আজ বলেছেন যে আজকের এই রায় সুবিচারের অপব্যবহার এবং এর ফলে মিয়ানমারে বিচার ব্যবস্থার স্বাধীনতা সম্পর্কে গভীর উদ্বেগ রয়েছে। জাতিসংঘ এরই মধ্যে রোহিঙ্গাদের উপর মিয়ানমারের নির্মম সামরিক অভিযানকে জাতিগোষ্ঠীগত পরিশুদ্ধি অভিযান বলে অভিহিত করেছে। রোহিঙ্গাদের সর্বসাম্প্রতিক অবস্থা সম্পর্কে আজকের আলাপন অনুষ্ঠানে শুনবেন বিশেষ আলোচনা। বাংলাদেশে হেফাজতে ইসলামের আমির আল্লামা শফি মেয়েদেরকে স্কুল কলেজে না পড়ানোর ব্যাপারে এক ফরমান জারি করেছেন। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদন।
তার ফরমানে বলা হয়েছে যদি একান্তই পড়াতে চান তাহলে সর্বোচ্চ ক্লাস 4 বা 5 পর্যন্ত পড়াতে পারেন। বেশি পড়ালে আপনার মেয়ে আপনার থাকবে না, অন্যরা নিয়ে টানাটানি করবে।
আপনাদের মেয়েরা স্কুল কলেজে দিবেন না।
শুক্রবার জুমার নামাজের পর চট্টগ্রামের বার্ষিক মাহফিল ও দস্তারবন্দি সম্মেলনে আল্লামা শফি এই ফরমান জারি করেন। 15,000 মুসল্লি হাত তুলে ওয়াদা করেন। এছাড়া আল্লামা শফি পুরুষদের নামাজ পড়া ও মেয়েদের পর্দা করানোর বিষয়ে উপস্থিত সবার কাছ থেকে হাত উঠিয়ে প্রতিশ্রুতি আদায় করেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের নির্বাচন কমিশন ভোটার তালিকায় প্রবাসীদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে প্রায় 1 কোটি প্রবাসী বাংলাদেশি রয়েছেন। এ সম্পর্কে ঢাকা থেকে আমাদের অপর সংবাদদাতা আমির খসরু।
ভোটার তালিকায় অন্তর্ভুক্তির সাথে সাথে জাতীয় পরিচয়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিপূর্বে নানা উদ্যোগ নেওয়া হলেও এবারে এই কার্যক্রম আলোর মুখ দেখবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ সাংবাদিকদের বলেছেন, পরীক্ষামূলকভাবে সিঙ্গাপুরে অবস্থানরত বাংলাদেশিদের ভোটার করার মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হবে।
সিঙ্গাপুরে আমাদের প্রায় লক্ষাধিক প্রবাসী রয়েছে। আমরা ওইটাকে পাইলট প্রজেক্ট হিসাবে গ্রহণ করে প্রবাসীদের ভোটার করার ব্যাপারে আমাদের একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে। সেকেন্ড দ্বিতীয় দেশ হিসেবে দুবাই ভোট গ্রহণ করা যায় কিনা প্রবাসীদের, সেটা পরবর্তী পদক্ষেপ।
নির্বাচন কমিশন সচিব জানিয়েছেন, প্রাথমিকভাবে সিঙ্গাপুরে গিয়ে দেশটির কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা সহ কারিগরি অন্যান্য কাজ সম্পন্ন করতে হবে। আগামী এপ্রিল নাগাদ চূড়ান্ত কার্যক্রম শুরু হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এদিকে নির্বাচন কমিশন আগামী মার্চ থেকে কয়েক ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের কথাও জানিয়েছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে সদ্য সমাপ্ত 11 জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া বাম গণতান্ত্রিক জোটের 82 জন প্রার্থী জানিয়েছেন 30 ডিসেম্বর ভোট ডাকাতি হয়েছে। আগের রাতে 30 থেকে 40 ভাগ ব্যালটে সিল দিয়ে বাক্স ভর্তি করা হয়। দিনের চিত্র তুলে ধরেন বাম গণতান্ত্রিক জোটের প্রার্থীরা। ঢাকা থেকে আবারও মতিউর রহমান চৌধুরী।
দিনের চিত্র ছিল অন্যরকম। ভোটারদের কেন্দ্রে যেতে বারণ, প্রকাশ্য ভোট দিতে বাধ্য করা, এজেন্টদের বের করে দেয়া, এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী মুখ্য ভূমিকা পালন করে। জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার এই শুনানি অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই গণশুনানিতে প্রার্থীরা নিজ নিজ আসনের অভিজ্ঞতা বর্ণনা করেন। এই শুনানিতে উপস্থিত ছিলেন বাম জোটের অন্যতম নেতা জুনায়েদ সাকি। তিনি নিজেও ঢাকা 12 আসনে জোটের প্রার্থী ছিলেন।
একটি কেন্দ্র পাওয়া যায় না যেখানে কোনো ম্যানিপুলেশন হয় না, এমন কোন দৃষ্টান্ত মানে আছে এমন কোন কেন্দ্র নাই। প্রতিটি কেন্দ্রে আগে আসে ভোট দেওয়া, পরের দিন কেন্দ্র দখল করে ভোট দেওয়া, মানুষকে ভোট দিতে বাধা দেওয়া, ইন্টিমিডিয়েশন, প্রকাশ্যে ভোট দিতে বাধ্য করা।
আগামী 15 জানুয়ারি জোট নেতারা এক বৈঠকে মিলিত হয়ে পরবর্তী কার্যক্রম চূড়ান্ত করবে। উল্লেখ্য যে জোটের তরফে আগেই নির্বাচন প্রত্যাখ্যান করা হয়েছে। বলা হয়েছে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নয়া নির্বাচনও দাবি করা হয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এই বিশ্ব সংবাদ শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেস এবং আমেরিকান জনগণকে একথা বোঝানোর আপ্রাণ চেষ্টা করছেন যে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যে দেওয়াল নির্মাণের প্রয়োজনীয়তা রয়েছে। হোয়াইট হাউস বলছে যে সীমান্ত নিরাপত্তা এবং সকল সম্প্রদায়ের সুরক্ষার বিষয়ে তিনি আজ স্থানীয় সময়ে বিকেলে রাজ্য, স্থানীয় এবং কমিউনিটি নেতাদের সঙ্গে একটি গোল টেবিল বৈঠকে বসবেন। ট্রাম্প বলছেন যে অবৈধ অভিবাসন এবং তার সঙ্গে যে মাদকদ্রব্য এবং অপরাধের সংশ্লিষ্টতা রয়েছে তা বন্ধ করার জন্যই দেয়াল নির্মাণের প্রয়োজন আছে। ট্রাম্প গতকাল টেক্সাসের সীমান্ত শহর ম্যাকেলেন পরিদর্শনে যান এবং বলেন যে তিনি রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। তিনি বলেন, হয় আমরা আপোষ করে জয়ী হব, নইলে আমরা রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করব। এরকম ঘোষণা হলে কংগ্রেসের অনুমোদন ছাড়াই ট্রাম্প অর্থ ব্যয় করতে পারেন, তবে এর ফলে সম্ভবত ডেমোক্র্যাটরা সঙ্গে সঙ্গে আদালতে এটি চ্যালেঞ্জ করতে পারেন। তারা বলছেন যে সীমান্তে কোনো জরুরি অবস্থা নেই এবং প্রেসিডেন্ট তাঁর সাংবিধানিক কর্তৃত্বকে ডিঙিয়ে যাবেন। কঙ্গোর বিরোধী প্রার্থী মার্টিন ফাউলো বলছেন যে সে দেশের প্রেসিডেন্ট নির্বাচনের সরকারি ফলাফলের বিরুদ্ধে তিনি আইনি চ্যালেঞ্জ দায়ের করবেন। আজ কিনশাসায় ফাউলো বলেন যে তিনি শনিবার সকালে সাংবিধানিক আদালতে এই মামলা করবেন। কঙ্গোর নির্বাচন কমিশন ঘোষণা করেছেন যে অন্য একজন বিরোধী প্রার্থী ফেলিক্স শিশেকেদি 30 ডিসেম্বরের ওই নির্বাচনে জয়লাভ করেছেন। ফাউলোর নির্বাচনী প্রচার অভিযান দল বলছে যে তাঁদের হিসেবে 61% ভোট পেয়ে ফাউলুই শীর্ষে রয়েছেন। তাইওয়ান যুক্তরাষ্ট্রের তৈরি জঙ্গি জেট বিমানের একটি বছর হালনাগাদ করছে, তবে চীনকে প্রতিহত করার অভিন্ন স্বার্থ সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের সামরিক সহযোগিতা চুক্তির সীমাবদ্ধতার কারণে আরও অগ্রসর F-35 মডেল কেনার উচ্চাকাঙ্ক্ষা তারা বাদ দিয়েছে। বিশ্ব সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টজে এবং ফেসবুকে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের কাজকর্মে শাটডাউন বা আংশিক অচলাবস্থা চলছে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কাজকর্মের আংশিক অচলাবস্থা কী এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কীভাবে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন, সেক্ষেত্রে কী হতে পারে, তা বিস্তারিতভাবে জানাচ্ছেন সেলিম হোসেন।
ধন্যবাদ তাওহিদুল ইসলাম। হ্যাঁ, যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় সরকারের কাজকর্মের আংশিক অচল অবস্থা বা শাটডাউন চলছে তৃতীয় সপ্তাহ ধরে। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার খরচ বাবদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত $5.7 বিলিয়ন অর্থাৎ $570 কোটি বরাদ্দে প্রতিনিধি পরিষদ একমত না হয়। কেন্দ্রীয় সরকারের ব্যয় বরাদ্দে প্রেসিডেন্ট অর্থ অনুমোদন করেননি আর সেই কারণে এই শাটডাউন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এ বিষয়ে সমঝোতা না হলে তিনি জাতীয় দুর্যোগ ঘোষণা করে মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণের সীমান্তে দেয়াল তোলার অর্থ পাশ করবেন। কী এই জাতীয় দুর্যোগ ঘোষণার বিষয়টি, তা আমরা অনেকেই জানি না, পরিষ্কারভাবে হয়তো জানি না। অনেকের মনেই প্রশ্ন উঠতে পারে যে প্রেসিডেন্ট ট্রাম্প কি সত্যিই জরুরি ক্ষমতা প্রয়োগ করে দেয়াল তুলতে পারেন? এর সংক্ষিপ্ত উত্তর হচ্ছে হ্যাঁ, প্রেসিডেন্ট পারেন। প্রেসিডেন্ট হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় দুর্যোগ ঘোষণার ক্ষমতা রয়েছে, তবে তার একটা সীমা পরিসীমা রয়েছে। 1976 সালে কংগ্রেস জাতীয় দুর্যোগ আইন পাশ করে, যার মাধ্যমে প্রেসিডেন্টের জরুরি সময়ে কংগ্রেশনাল চেক তৈরি করা হয়। সেই আইনের আওতায় প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্যই কংগ্রেসকে এবং জনগণকে সুস্পষ্টভাবে অবহিত করবেন কি কারণে তিনি জরুরি ক্ষমতা প্রয়োগ করতে চান, জরুরি অবস্থা ঘোষণা করতে চান। আর এই জরুরি বিষয়টি সচল রাখতে হলে আইন অনুযায়ী কংগ্রেস প্রতি 6 মাসে একবার ভোটাভুটি করবে। এবারকার এই বিষয়টি আসলে কি জরুরি অবস্থার মতো কিনা তা নিয়েও অনেকের প্রশ্ন রয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে মেক্সিকোর যে দক্ষিণাঞ্চলীয় সীমান্ত, সেখান দিয়ে প্রচুর সংখ্যক অভিবাসী অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে। এবারও দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশের কয়েক হাজার অভিবাসী শরণার্থী বহর সীমান্তে জড়ো হয়। তাদের কেউ কেউ যুক্তরাষ্ট্রে প্রবেশও করে, অনেকেই প্রবেশ করতে পারে না। এ বিষয়টিকে মানবিক এবং জরুরি দুর্যোগ হিসেবে আখ্যা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যেমন তিনি এই বিষয়টিকে বলেন যে অপরাধীরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে। প্রেসিডেন্ট ট্রাম্পের ছোট্ট একটি বক্তব্য।
We're looking at a national emergency because we have a national emergency. Just read the papers. We have a crisis at the border of drugs, of human beings being trafficked all over the world.
হ্যাঁ, প্রেসিডেন্ট যেমনটি বলছিলেন যে সীমান্ত চোরাচালান হচ্ছে, সীমান্ত দিয়ে চোরাচালান হচ্ছে, মাদক আসছে, আরও অনেক কিছু ঘটছে যার অনেক কিছুই আমরা জানি না। ট্রাম্প প্রশাসন বলছে সীমান্ত দিয়ে মেক্সিকো থেকে সন্ত্রাসীরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে, তবে সমালোচকেরা বলছেন প্রশাসনের এসব অভিযোগের কোনো প্রমাণ, দলিল বা প্রমাণ নেই। জাতীয় দুর্যোগ ঘোষিত হলে অর্থ আসবে কোত্থেকে, এটিও অনেকের প্রশ্ন। দেয়াল তোলার অর্থের বিষয়টি একটু স্পর্শকাতর, ওই অর্থ আসবে কোত্থেকে সে প্রশ্নটিও একটু জটিল। একটি পথ হচ্ছে জরুরি সেনা আইনের আওতায় প্রতিরক্ষামন্ত্রীর কর্তৃত্বে কংগ্রেসের অনুমোদন ছাড়াই সেনা প্রকল্প নির্মাণের কাজে অর্থ বরাদ্দ করা যেতে পারে, সেভাবেই দেয়াল তোলার অর্থ হয়তো আসতে পারে। আর কংগ্রেস এক্ষেত্রে কী করতে পারে সেটিও একটি প্রশ্ন। জাতীয় দুর্যোগ ঘোষণাকে দুই কক্ষের সমঝোতায় বাতিল করতে পারে কংগ্রেস, তবে এই ক্ষেত্রে যেহেতু সেনেটের নিয়ন্ত্রণে রিপাবলিকানরা, সেই কারণে প্রেসিডেন্টের দুর্যোগ ঘোষণার সিদ্ধান্তকে পাল্টে দেয়া বা বাতিল করা অত সহজ নয়। বিষয়টি যদি জাতীয় দুর্যোগ ঘোষণা পর্যন্ত শেষ পর্যন্ত গড়ায়ও, অনেকেই বলছেন হয়তো আদালতের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হতে পারে।
বিশ্বব্যাপী জলবায়ু এবং আবহাওয়ার যে পরিবর্তন ঘটছে তার বিরূপ প্রতিক্রিয়া থেকে বাংলাদেশকে রক্ষার প্রক্রিয়ায় সরকারের পাশাপাশি মানুষকেও সক্রিয় ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশবাদীরা। ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
শুক্রবার ঢাকায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা এবং বাংলাদেশ এনভায়রনমেন্টাল নেটওয়ার্ক আয়োজিত বাংলাদেশের বদ্বীপ পরিকল্পনা এবং বাংলাদেশের স্থায়িত্বশীলতা শীর্ষক এক সম্মেলনে বক্তারা এমন মন্তব্য করেন। সম্মেলনে বাপা সভাপতি আবদুল্লাহ আবু সাইদ বলেন, দেশকে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের হাত থেকে বাঁচাতে আবহাওয়া এবং পরিবেশকে রক্ষা করতে হবে। একাজে মানুষের ভূমিকার উল্লেখ করে বাপা সভাপতি বলেন,
একমাত্র মানুষ যদি এর সঙ্গে যুদ্ধ করে জয়লাভ করতে পারে তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ আছে। কারণ এই আবহাওয়ার আনুকূল্য থাকলেই সেখানে মানুষ, সেখানে সভ্যতা, সেখানে বিকাশ।
সম্মেলনে বাংলাদেশের বদ্বীপ পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা হয়। যখন বক্তারা বলেন, দীর্ঘমেয়াদী এই পরিকল্পনাটির বাস্তবায়ন শুরু হলে 2030 সাল নাগাদ দেশের জিডিপি প্রবৃদ্ধির হার 2-3% বৃদ্ধি পেতে পারে। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতে সুপ্রিম কোর্টের নির্দেশে অফিসে ফেরার একদিনের মধ্যেই সিবিআই এর ডিরেক্টর পদ থেকে অপসারিত অলোক ভার্মা সরকারি চাকরিতে ইস্তফা দিয়েছেন। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন দীপঙ্কর চক্রবর্তী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কমিটি কালকেই তাকে বদলি করে দিয়েছিল দমকল বাহিনীর ডিরেক্টর জেনারেল পদে। অলোক ভার্মা ওই পদ নিতে অস্বীকার করেন এবং আজ তিনি সরকারি চাকরি থেকে ইস্তফা দেন। তারপরে তিনি বলেন, আমার একজন শত্রু আছেন যিনি আমাকে চান না, আমিও প্রতি পদে অপদস্থ হতে আর বিপদে পড়তে চাই না। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর মন্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভয় ছিল অলোক ভার্মা ক্ষমতায় ফিরে এলে রাফাল যুদ্ধ বিমান কেনার চুক্তি নিয়ে তদন্ত শুরু করবেন, তাই ওকে তাড়ানো ছাড়া মোদীর উপায় ছিল না। বলা বাহুল্য, ভার্মাকে সরিয়ে আবার সেই নাগেশ্বর রাওকেই ফিরিয়ে আনা হয়েছে এবং রাও আজই অলোক ভার্মার গতকালের সব নির্দেশ খারিজ করে দিয়েছেন। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এবার আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আলাপনে। আর আজকের আলাপনের বিষয়, মিয়ানমারের রাখাইনে সাম্প্রতিক সেনা অভিযান ও বাংলাদেশে রোহিঙ্গা শিবিরে আতঙ্ক। এরই মধ্যে দর্শক এবং শ্রোতা, আপনারা সবাই জানেন যে মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মির বিরুদ্ধে সেনা অভিযান চলছে। আরাকান আর্মি মূলত বৌদ্ধদের একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী এবং তাদের বিরুদ্ধে অভিযান যখন চলছে তখন বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা আতঙ্কে রয়েছেন, শঙ্কায় রয়েছেন কী হতে যাচ্ছে। একই সঙ্গে আরও কিছু বিষয় এরই মধ্যে ঘটে গেছে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে, কারণ এরই মধ্যে সৌদি আরব থেকে আটক হওয়া রোহিঙ্গারা ফিরে এসেছেন এবং তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে রোহিঙ্গা ক্যাম্পে। এছাড়াও রোহিঙ্গা ক্যাম্পে প্রায় 500 মতো শিশু চিকেন পক্সে আক্রান্ত হয়েছেন। এরকম আরও অনেক কিছু ঘটে গেছে বাংলাদেশ আশ্রয় নেওয়া রোহিঙ্গা জীবনে, সেসব নিয়েই আমাদের আজকের আলাপন। এবং আলাপন সঞ্চালনে রয়েছেন সেলিম হোসেন।
ধন্যবাদ তাহিদুল ইসলাম। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনলেন আলাপনের আজকের আলোচনার বিষয়বস্তু এবং কী কারণে এই বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে। রোহিঙ্গা সংকট নিয়ে আমরা দীর্ঘদিন যাবৎ, বাংলাদেশের নির্বাচনের কারণে রোহিঙ্গা বিষয়টি অনেকটা পেছনে থেকে গিয়েছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে তাহিদুল ইসলাম যে বিষয়গুলো উল্লেখ করলেন সেইগুলোর এবং উপরন্তু আরও একটি বিষয় আমি যোগ করতে চাই তাহিদের ওই বিষয়গুলোর সঙ্গে, যে মিয়ানমার থেকে মিয়ানমারে ফেরত পাঠানো হবে এমন ভয়ে আতঙ্কিত ভারতে অবস্থানরত রোহিঙ্গারাও অনেক আতঙ্কে রয়েছে। তো এই সব মিলেই একেবারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে কক্সবাজার, সেখানকার সর্বসাম্প্রতিক পরিস্থিতি এবং বিশ্বের বিভিন্ন স্থানে যেসব রোহিঙ্গারা বসবাস করছেন, রোহিঙ্গা ইনফ্লাক্স শুরু হওয়ার পর থেকে যারা বিভিন্ন জায়গায় পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, আশ্রয় নেওয়ার চেষ্টা করেছেন, তাদের অবস্থা সব কিছু মিলিয়ে আজকের আমরা আলোচনা করব। এবং আলোচনায় ইতিমধ্যেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ঢাকা থেকে আসিফ মুনির। আপনারা জানেন আসিফ মুনির মানবাধিকার কর্মী, অভিবাসন বিশ্লেষক তিনি। তার কাছে আমি মনে হয় সরাসরি আগে আলোচনা শুরু করে দেই, পরে বাকি অতিথিরা এখনও যোগ দেননি, যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর হোসেন কবির যোগ দেবেন কিছুক্ষণ পরে। তারপরে আমাদের বাল্টিমোরে অবস্থানরত একজন রোহিঙ্গা, হাবিবুল্লাহ নামে একজন রোহিঙ্গা যোগ দেবেন। মোয়াজ্জেম হোসেন শাকিল যোগ দেবেন কক্সবাজার থেকে। মনির ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি।
জি, ধন্যবাদ।
শুরুতেই আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে একেবারে সর্বশেষ অবস্থা রোহিঙ্গা শরণার্থী সংকট নিয়ে কী অবস্থায় আমরা এখন আছি?
জি, আপনি যেরকমটি বলছিলেন সেরকম কিছুটা আসছে, তবে যেটা হচ্ছে যে বাংলাদেশে এই নির্বাচনের কারণে, যেটা আপনারা উল্লেখ করলেন মাত্র, যে এর আগে পিছে নির্বাচন, নির্বাচন পরবর্তী সংবাদ, এগুলো নিয়েই বেশি আলাপ আলোচনা হচ্ছে বা আমরা দেখছি এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে। গত দু এক দিনে লোকাল মিডিয়াতে এবং আলাপ আলোচনায় কিছুটা এসেছে রোহিঙ্গা বিষয়টি, বিশেষ করে এই আরাকান আর্মির প্রসঙ্গটাতে। তবে এখনো এটা নিয়ে খুব বেশি আলোচনা শুরু হয়নি। আমরা নিজেরাই গত দু একদিন ধরে কিছু কিছু সাংবাদিকদের যোগাযোগ পাচ্ছি, আমাদের মতামত জানতে চাচ্ছেন। এখন বলতে পারেন যে কিছুটা চলমান, যদিও গত শুক্রবার থেকে, বিশেষ করে গত এক সপ্তাহ ধরে কিছু ঘটনা ঘটছে, এটা খুব বেশি আলোচনা এখনো হয়নি। তবে অবশ্যই কক্সবাজারে এটার প্রভাবটা পড়েছে, রোহিঙ্গাদের সাথে যারা কাজ করছে, রোহিঙ্গাদের ভেতরে তো বটেই, এবং সার্বিকভাবে একটা কিছুটা উত্তেজনা এবং ভয় ভীতি কাজ করছে। এর মধ্যে আরো সংবাদ আছে কিছু, যেটা হয়তো আপনারাও জানেন, যে ওই ড্রাগ ডিলিং যেটা হয় ইয়াবা সংক্রান্ত, সেটার সম্পর্কেও এরকম আছে যে দুজন নিহত হয়েছেন ওখানে নিজেদের মধ্যে পাল্টাপাল্টি যুদ্ধে টেকনাফের কাছাকাছি জায়গায়। তো সব মিলিয়ে কিছুটা থমথমে অন্তত যারা ওখানে বসবাস করেন বা কাজ করেন তাদের মধ্যে।
জি আসিফ মনির, আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই, সেটি হচ্ছে রাখাইনে চারটি পুলিশ চৌকিতে সহ কিছু স্থাপনায় হামলা চালায় হচ্ছে আরাকান আর্মি, এবং যাতে 22 জন পুলিশ সদস্য হতাহতের ঘটনা ঘটে, এরপরই সেখানে সেনা অভিযান শুরু হয়েছে। সেক্ষেত্রে এরই মধ্যে জাতিসংঘ সহ বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে সেখানে আতঙ্ক বিরাজ করছে এবং 5,000-এর বেশি মানুষ এরই মধ্যে বাস্তুচ্যুত হয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশে রোহিঙ্গাদের অব্যাহত আগমন কি আরও বেশি সংখ্যায় বাড়বে, আপনি কি মনে করেন?
দেখুন, এটা কিন্তু যে ঠিক যে বন্ধ কিন্তু হয়নি, আমরা হয়তো অতটা প্রচার মাধ্যমে অতটা ছিল না বা যোগাযোগ বা এমনিতে মিডিয়ার মধ্যে, কিন্তু গত এক বছরের মধ্যে প্রথম দিকে যেটা হয়েছিল এই অক্টোবর অগস্টের পর থেকে গত কয়েক মাসের মধ্যে অল্প অল্প করে কিছু।
জি, আমি 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 সেটাই বলছিলাম যে অব্যাহত আগমন কি সংখ্যায় আরো বাড়বে, কারণ এরই মধ্যে 5,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছে রাখাইনে আবার নতুন করে এই অভিযানের মধ্য দিয়ে।
বাড়তে পারে, তবে এখানে বাংলাদেশ সরকার আসলে কি পদক্ষেপ নেয় সেটা দেখার বিষয় আছে। যদিও আমরা মানে সরকারিভাবে মনে হয় যে একটা ধারাবাহিকতা থাকবে আমাদের নীতিগত জায়গা থেকে, কিন্তু ওই একেবারে নো ম্যানস ল্যান্ড যেখানে, সেখানেও কিন্তু কিছু মানুষ ছিলেন। এবং আমরা জানি যে ওখানে আমাদের বর্ডার গার্ডই তাদেরকে ভেতরে আসার ব্যাপারে কিছুটা এখানে রেস্ট্রিকশন ছিল, যে ঠিক আছে এত জনবসতি হয়েছে ক্যাম্পের দিকে, ওইটার একটা চাপ বাড়বে যারা অলরেডি নো ম্যানস ল্যান্ডে আছে এবং ওপার থেকে যারা আসার। কিন্তু সরকার আসলে কি পদক্ষেপ নেয় সেটা দেখার ব্যাপার, যে ওখানেই নয়মানসানে তাদেরকে রেখে দেবে কিনা, নাকি তাদেরকে আবার ক্যাম্পের দিকে আসতে দেবে, এটা দেখার বিষয়।
জি আসিফ মনির, আরেকটি বিষয়, সেটি হচ্ছে মিয়ানমারে পুলিশ চৌকিতে হামলা হয়েছে, নিঃসন্দেহে একটি খারাপ ঘটনা, এবং এই ধরনের খারাপ ঘটনার জন্যে যে অভিযান পরিচালনা করা দরকার, সেক্ষেত্রে মিয়ানমারে শুধুই কি সেনাবাহিনীকেই অভিযান চালাতে হবে? মিয়ানমারের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি অনুযায়ী সেটি কি পুলিশ বা অন্য কোনো বাহিনী করা সম্ভব কি না? কেন শুধু সেনাবাহিনীই অভিযান পরিচালনা করছে বা করেছে?
মিয়ানমারের ভিতরের অবস্থা সম্পর্কে তো আমরা সবসময়ই কিছু জানতে পারি না, এবং আপনাদের প্রশ্ন আমাদের অনেকেরই সেই প্রশ্নই থেকে যায়, অনেক রকম স্পেকুলেশন আমাদের করতে হয়। কিন্তু এটুকু বোঝা যায় যে সেখানে যেহেতু সামরিক বাহিনীর একটা বড় দখল রয়েছে সেখানে রাজনৈতিক মহলেও, সেইটার প্রভাবটা থেকেই যাবে। এবং আমরা জানি যে কিছুদিন আগে অন্য কোনো কোনো গ্রুপের সাথে যারা সংঘর্ষে লিপ্ত ছিল সেখানে সিজ ফায়ারের প্রস্তাব দেওয়া হয়েছিল বা সেটা কার্যকরী করার চেষ্টা হচ্ছিল, কিন্তু যখনই এখানে কোনো কিছু হুমকির সম্মুখীন আসে এখানে পেশী শক্তিটি মিয়ানমার খুব বেশি ব্যবহার করে, তো এটা আরো জটিল করবে। আমরা এর আগে
আন্তর্জাতিক এত চাপের মধ্যে আবার নতুন করে সেনাবাহিনীর এই ধরনের উদ্যোগ, এটি কি আসলে বিশ্ব সমাজে এই বার্তা দেয় না যে আসলে মিয়ানমার আন্তর্জাতিক চাপকে খুব বেশি একটাই তোয়াক্কা করছে না?
অবশ্যই সেটা আগে থেকেই তাই ছিল যে ওরা কখনোই খুব এবং এমনকি এই যে অর্থনৈতিক ভাবে এবং অন্য কোন রকম ভাবে নিষেধাজ্ঞা এগুলোও তারা করতে তোয়াক্কা করে না। আর পাশাপাশি বড় বড় কিছু রাষ্ট্র তো তাদের পক্ষে আছেই, চীন রাশিয়া এগুলো আগে থেকেই ছিল, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রও খুব বেশি প্রভাব তার উপরে ফেলতে পারেনি এবং সবসময় তারা পেশি শক্তিটাকে কাজে লাগিয়ে আসছে। আনসান সুচির উপরও অনেক সমালোচনা হয়েছে কিন্তু সেগুলো কোনোটাই তাদেরকে খুব বেশি তাদের উপরে প্রতিক্রিয়া সৃষ্টি করেনি।
আচ্ছা, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তো গত ২০১৭ সালের অগস্ট থেকে নাকি
জি ঘটনাটি আসলে ঘটার শেষ দফায় যখন বেশি করে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিতে শুরু করে তখন থেকে আসলে
আগস্ট থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের বেশ কয়েকবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নানানভাবে এই রোহিঙ্গা ইস্যু নিয়ে মিয়ানমার সরকারের উপর চাপ প্রয়োগ করার চেষ্টা করা হয়েছে। আমি কয়েকটি কংগ্রেশনাল হিয়ারিংয়েও অংশগ্রহণ করেছি যেখানে বলা হয়েছে যে অং সান সুচির যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া সর্বোচ্চ সম্মান সেটি অন্তত নেওয়া যায় কি না এই বিষয়ে যেহেতু তিনি নিষ্ক্রিয় অবস্থানে রয়েছেন তাও পর্যন্ত করা হয়নি। যাই হোক, ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অধ্যাপক হোসেন কবির এবং আমাদের মোয়াজ্জেম হোসেন শাকিল কক্সবাজার থেকে আমাদের সহকর্মী। অধ্যাপক হোসেন কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
আচ্ছা, আসিফ মনির আমাদেরকে বলছিলেন সর্বশেষ অবস্থা এবং এই অবস্থায় রোহিঙ্গা ইস্যু নিয়ে ভবিষ্যতে কি হতে পারে, আন্তর্জাতিক কমিউনিটির কাছে কি দেন দরবার করা যেতে পারে, কিভাবে করা যেতে পারে, এইসব বিষয় নিয়ে। তো আপনি কি মনে করেন রোহিঙ্গা ইস্যুটি এখন কি অবস্থায় রয়েছে?
আসলে এটা তো খুব একটা পরিবর্তন হয়নি, এই সমস্যা তো চলছে 90-এর দশক থেকে, এটা তো নতুন কোনো সমস্যা না এবং বরঞ্চ এটা আন্তর্জাতিক যে মহলগুলোর কথা বলছি তারা পক্ষান্তরে বাংলাদেশকে একটি পক্ষ বানিয়ে ফেলছে। এটি বাংলাদেশের সমস্যা কোনো কালেই ছিল না, এটি ছিল মিয়ানমারের নাগরিকদেরকে তারা তাদের দেশ থেকে বাস্তুচ্যুত করছে। সেই জায়গায় মিয়ানমারের দায়িত্ব হচ্ছে তাদেরকে ফিরিয়ে নেওয়া, আন্তর্জাতিক মহলে চাপ দেওয়া উচিত তার নাগরিকদেরকে তার দেশে ফিরিয়ে দেওয়া। দেখুন, এই কাজটি যদি আমি কোন মুসলমান বা হিন্দু বলছি না, এটি যদি আপেক্ষিক করতে কোনো মুসলিম রাষ্ট্র এই কাজটি করতো তাহলে সেখানে কি হতো, আন্তর্জাতিক মহল সেখানে অনেক কিছুই করতো। কিন্তু মিয়ানমারের বিষয়ে তারা কিন্তু লিপ সার্ভিস দিচ্ছে, তারা কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না এবং বাংলাদেশে যে পরিমাণ এখন তারা প্রায় 10-11 লক্ষ, আগে এসতো 5-6 লক্ষ, এই যে বিশাল জনগোষ্ঠী সেখানে বন উজাড় হচ্ছে, সেখানে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, সেখানে নানা রকম সংকট সৃষ্টি হচ্ছে এবং তারা আমাদের পাসপোর্ট নিয়ে বিদেশে যাচ্ছে, সৌদি আরব থেকে তাদেরকে ফেরত পাঠাচ্ছে সম্প্রতি। এই যে বিষয়গুলো সেটি আরো সমস্যাকে জটিল করবে, তারা ধর্মীয় রাজনীতির সাথে সম্পৃক্ত হবে যেটা অতীতেও হয়েছে, যে রাজনীতিগুলোর সাথে জঙ্গিবাদের সাথে তাদের কানেকশন হবে। আমরা মানবতা দেখাচ্ছি কিন্তু মানবতার আড়ালে কিন্তু এই মানুষগুলো তারা কিন্তু অন্য রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা আছে এবং আমাদের দেশে এক ধরনের রাজনৈতিক সংকট সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, এটাকে বাদ দেওয়া যাবে না। কিন্তু মিয়ানমার এই দ্বিপাক্ষিক সম্পর্ক বলে এটা আমাদের ঘাড়ে চাপাচ্ছে, মনে হচ্ছে যেন এই সমস্যা আমাদের এবং তারা একবারও বলছে না যে তাদের দেশের নাগরিক, তারা বলছে এটা এটা বাঙালি, বারবারই এই কথাই বলছে। সেই জায়গায় আন্তর্জাতিক সম্প্রদায়ের আসলেই কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত, শুধুমাত্র লিপ সার্ভিস না, যে যাতে করে তারা তাদের দেশে ফিরে যেতে পারে, তাদের দেশের নাগরিককে তারা ফিরিয়ে নিতে পারে মিয়ানমার, সেই উদ্যোগ নেওয়া উচিত।
আচ্ছা, তাওহিদুল ইসলাম বলছিলেন এবং আপনিও উল্লেখ করলেন যে পরিবেশগত সমস্যা, নানান সমস্যা, রোহিঙ্গা ক্যাম্পে যে 7 লক্ষ এক জায়গাতে অবস্থান করছে, সামাজিক সমস্যা হচ্ছে। তো এর ভিতরে আমাদের মোয়াজ্জেম হোসেন শাকিল বোধহয় গত 2-3 দিন আগে একটি রিপোর্ট পাঠিয়েছিলেন যে চিকেন পক্স আতঙ্ক প্রচুর পরিমাণে এই সময়ে, এক এক সিজনে তো এক এক রকম সংকট হয় ওখানে, তো একদম সর্বসাধারণ।
সেলিম হোসেন, আমরা আসলে সেটি নিয়ে আলোচনা করব, তার আগে আরেকটু বিষয় আমি একটু জানতে চাই আমাদের দুজন বিজ্ঞ আলোচকের কাছ থেকে, সেটি হচ্ছে নির্যাতনের ভয়ে বাংলাদেশে পালিয়ে আসা, পরিচয় গোপন করে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে সৌদি আরবে যাওয়া এবং বন্দী থাকার পর আবার বাংলাদেশে ফিরে আসছে। আইনগতভাবে দেখলে বিষয়টি ঠিকই আছে, সৌদি আরব বাংলাদেশেই পাঠাবে কারণ বাংলাদেশের পাসপোর্ট তাদের হাতে পেয়েছে। কিন্তু আমি আসিফ মনির আপনার কাছ থেকে জানতে চাই, বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক ভালো এবং সেক্ষেত্রে বাংলাদেশ যেখানে এমনিতেই এত পরিমাণ রোহিঙ্গাকে নিয়ে হিমশিম খাচ্ছে, সেক্ষেত্রে সৌদি আরবে যেসব রোহিঙ্গারা পরিচয় গোপন করে রয়েছেন তাদেরকে যদি বাংলাদেশে ফেরত পাঠাতে থাকে, সেটি আসলে বাংলাদেশের উপর আরও চাপ বাড়াবে কিনা এবং সেটি বাংলাদেশ এবং সৌদি আরবের সম্পর্কের মধ্যে যে উষ্ণতা সেটি কি মনে হয় শীতল হতে চলেছে এমন কোনো লক্ষণ অন্তত পক্ষে রোহিঙ্গা ইস্যুতে?
জি, আমি একটু বলি যে আমার নিজস্ব মতামত হচ্ছে যে আমরা এই বিশেষ করে কূটনৈতিক যে তৎপরতা চলেছে এক বছর শুধু নয়, যেটা আমাদের আরেকজন আলোচক বলছেন যে অনেক বছর ধরে, কিন্তু বিশেষ করে গত কয়েক বছরের যে পলিসি নীতি সরকারের, সেটার মধ্যে একটা ছিল যে আমি বাধা দেব আর কিছু প্রয়োজন যারা আসছে তাদেরকে আমি মানবিক সহায়তার ব্যাপারটা সহায়তা দেব, আর এই সাম্প্রতিক কালে হচ্ছে যে এই দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধানে যাওয়ার চেষ্টা করা। যদিও সরকার বলেছে যে আমরা শুধু এই একটি পথ না, আমরা আরো ট্র্যাক টু ডিপ্লোমেসি আরো বিভিন্ন ভাবে চেষ্টা করছি, এটা একটা সিগন্যাল দেয়। আমি যখন দুইটি একটি দেশের সাথে আলোচনায় বসছি বারবার, এবং এমন একটি সরকার যেটি আসলে ঠিক কথা শোনার মতো জায়গায় ভাবে নেই, তারা একপক্ষভাবেই কাজ করতে থাকে, একপেশাভাবে কাজ করে, এটি কিন্তু বিশ্ববাসীকে একটা সিগন্যাল দিচ্ছে যে বাংলাদেশ কোনো মতে এটাকে ব্যবস্থা করে নিতে পারছে। আর যে এখানে যে সহায়তা দেওয়ার ব্যাপারগুলো আন্তর্জাতিক সংস্থাগুলো বিভিন্ন দেশ সহায়তা তো করছে, কাজে এটা এক ধরনের একটা মানে মেসেজ বহন করছে যে বাংলাদেশের পক্ষে কষ্ট হলেও তারা এই বিষয় জনগোষ্ঠীকে কোনোভাবে ব্যবস্থা করতে পারছে, ব্যবস্থাপনা আমাদের রাখতে পারছে। এইখান থেকে অন্য বন্ধুপ্রতিম দেশ হিসাবেই ভারত বলেন বা সৌদি আরব বলেন, তারা মনে করছে হয়তো যে এটা বাংলাদেশের পক্ষে যথেষ্ট ভালোভাবে গ্রহণ করা সম্ভব। লক্ষ্য করে দেখুন যে গত দু একদিনের মধ্যে এই ঘটনাগুলো বিভিন্ন মিডিয়াতে আমরা দেখছি, কিন্তু আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের খুব সুস্পষ্ট কোনো বক্তব্য কিন্তু এ ব্যাপারে পাইনি যে এ ব্যাপারে বা সরকারের দিক থেকে। হ্যাঁ, একদম নতুন সরকার এসছে মাত্র, কিন্তু এটিও জরুরি বিষয়, এটা নিয়ে কিন্তু আমরা কোনো বক্তব্য এখনো শুনিনি যে এরকম ভাবে দেশ থেকে আসছে আসার সংবাদগুলো এসছে এবং সেটার ব্যাপারে আমাদের প্রতিক্রিয়া কি। আমরা প্রতিক্রিয়া না দেখালে যেটা হবে যে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। ভারতে প্রায় জানা যায় যে 40,000 মতো আছে, সৌদি আরবে তো অনেকেই আছেন, এটা বাংলাদেশের উপরই ব্যাপারটি আসবে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম যে তৃতীয় দেশ হিসেবে অন্য কোন দেশের অপশন আমরা এখন পর্যন্ত কিন্তু ভালোভাবে চেষ্টা করিনি। আমাদের আশেপাশের অনেকগুলো দেশ আছে অস্থায়ীভাবেও সেখানে ক্যাম্প স্থাপন করা যেতে পারতো, সেই প্রক্রিয়া কিন্তু চলেনি।
আচ্ছা, আমি আরেকটি বিষয় জানি যে সৌদি আরবে থেকে ফেরত আসার সংবাদ আমরা মিডিয়াতে পেয়েছি, কিন্তু সৌদি আরবের চেয়ে আমার ধারণা যে 2017 সালে অগস্টের পর থেকে পর্যন্ত বাংলাদেশে যে পরিমাণ রোহিঙ্গা ফিরে চলে এসেছে তার সমান সংখ্যক না হলেও প্রচুর সংখ্যক মালয়েশিয়া, থাইল্যান্ড সহ এইসব অঞ্চলে গিয়েছে।
জি সেলিম হোসেন, ও কারণেই আসলে এই বিষয়টি গুরুত্বপূর্ণ যে যেখানে বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের এত ভালো সম্পর্ক এবং তাদের সঙ্গে এক ধরনের জোটগত সম্পর্কও রয়েছে, আমরা জানি যে সৌদি আরব একটি জোট ঘোষণা করেছে সেখানে বাংলাদেশ রয়েছে, তারপরও যখন বাংলাদেশে ফেরত পাঠানো হয় রোহিঙ্গাদের, সেক্ষেত্রে মিয়ানমারের প্রতিবেশী দেশগুলো যদি একই পদক্ষেপ নেয়, যেহেতু বাংলাদেশ এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখায়নি, সেটি আসলে বাংলাদেশের জন্য অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। এবং আমরা তো এটাও জানি যে বাংলা ভারতে যে 40,000 মতো রোহিঙ্গা রয়েছে তাদেরকে যেহেতু ফেরত পাঠানো শুরু হয়েছে, সেই আতঙ্কে অনেকেই এরই মধ্যে ক্যাম্প ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে যাওয়ার চেষ্টা করছে, এবং আমরা দেখেছি কুমিল্লা সীমান্ত থেকে বেশ কয়েকটি রোহিঙ্গা পরিবারকে আটক করা হয়েছে, তাদেরকেও আসলে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে রাখা হয়েছে। সেক্ষেত্রে আমি একটু হোসেন কবির আপনার কাছ থেকে জানতে চাই যে বাংলাদেশ সরকার, যেমন আসিফ নজরুল বলছিলেন যে হয়তো নতুন সরকার এখনও পদক্ষেপ নেয়নি বা বলেনি, কিন্তু আপনি কি মনে করেন যে এই নির্বাচনের আগেও সরকার খুব বেশি দৃঢ় পদক্ষেপ নিতে পেরেছে রোহিঙ্গার সমস্যা সমাধানে? কারণ আমরা তো দেখছি যে মিয়ানমারের সঙ্গে বারবার দরকষাকষি বৈঠক হচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না।
আমার মনে হয় না যে সরকার খুব কার্যকর ভূমিকা রেখেছে, বরঞ্চ সরকার যে দরজাটা খুলে দিয়েছে, এবং এমন একটা পরিস্থিতি হয়েছে যে গাছ হওয়া ব্যাপার যে এটা আমরা ধারণ করতে পারি। এবং এখানে এর পাশাপাশি আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে আন্তর্জাতিক সম্প্রদায়ের তারা মনে করে যে সাহায্য সহযোগিতা এনজিও মাধ্যমে যাচ্ছে, এনজিও রাজনীতিও আছে এখানে, তারা এটাকে চাইবে যে এটা থাকলে তাদের সহায়তার টাকা আসবে, তাদের সেখানে কাজকর্মের বিষয় আছে। তাহলে এই জায়গাগুলো বাংলাদেশের অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে, যারা এর সাথে সম্পৃক্ত কাজ করে, তাদেরও কিন্তু একটি রাজনীতি আছে। সেই জায়গা থেকে বাংলাদেশের কূটনীতি আমি মনে করি না যে খুব বেশি কার্যকর ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতে করবে, কারণ আন্তর্জাতিক সম্প্রদায়গুলো সেখানে বাংলাদেশ, চীন, ভারত, রাশিয়া তিনটা শক্তি, এই তিনটা শক্তির সাথে বাংলাদেশেরও কিন্তু এক ধরনের দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে, তাদের নানা রকম যে আপনার রাজনীতি অর্থনৈতিক যে জোট রয়েছে, কাজ রয়েছে সেখানে, রাশিয়ার সাথে আছে, চীনের সাথে আছে, ভারতের সাথে আছে, সেই জায়গায় বাংলাদেশও তাদেরকে কিন্তু ম্যানেজ করতে পারছে না, এবং তারা যেটা বলে, তারা বলে যে আমরা সহযোগিতা করব, কিন্তু মিয়ানমারের উপর রাশিয়া কিংবা চীন কিংবা ভারত কিন্তু কোনো চাপ দিচ্ছে না, বরঞ্চ তাদেরকে সহযোগিতা করতেছে। সেই জায়গায় বাংলাদেশের কূটনীতি আসলেই মার খাচ্ছে। এই সমস্যা কখনোই বাংলাদেশের সমস্যা ছিল না, আমি আগেও বলছি, এটি এখন বাংলাদেশের একটি পক্ষ হয়ে গেছে, এই পক্ষ বানিয়ে দেওয়া হয়েছে, এবং সেখানে জাতিসংঘ যেই ভূমিকা রাখা উচিত সেই ভূমিকা জাতিসংঘ রাখছে না, তারা শুধুমাত্র লিপ সার্ভিস দিচ্ছে। আমি মনে করি এই জায়গায় বাংলাদেশের আসলে সোজা হয়ে দাঁড়ানো উচিত, যে আমাদের যেই বর্ডার দিয়ে আসবে তারা, সেই পথগুলো নো ম্যানস ল্যান্ডে তাদেরকে রাখা উচিত, কারণ রাখা উচিত। আমি বলছি মানবিক সহযোগিতা আমি করব, কিন্তু তাদেরকে আমি ঢুকতে দেওয়ার পরে, তখন এমন একটা ক্যাম্পে নেওয়ার পরে এমন একটা বিষয় আসতেছে যে তাদেরকে অন্য একটা চরে জায়গা করে দেন, অন্য জায়গায় পুনর্বাসন করুন। এই যে পুনর্বাসন করার কথা, আমরা সহযোগিতা করব, কিন্তু পুনর্বাসনে সহযোগিতা করবে তাদেরকে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে কতটা কার্যকর ভূমিকা রাখছে আন্তর্জাতিক সম্প্রদায়, সেটি বাংলাদেশ কতটা সেই জায়গায় আপনার দরকষাকষি করতে পারছে সেটাও তো দেখার বিষয়। এই সমস্যা তো দীর্ঘমেয়াদী চলতে থাকলে আমাদের সামাজিক রাজনীতিতে এটা প্রভাব ফেলবে, এবং এর সাথে ধর্মীয় রাজনীতি যুক্ত আছে আমি মনে করি, এবং অতীতও হয়েছে, বিশেষ করে জামাতে ইসলামের সাথে 90 দশকে যারা এসছে সাতকানিয়া অন্যান্য অঞ্চলে, তারা জনগোষ্ঠীর সাথে মিশে গিয়েছে, এবং জামাতে ইসলামের রাজনীতির সাথে তাদের এক ধরনের দহরম মহরম হয়েছে বলে আমি মনে করি।
জি, যেমনটা হোসেন কবির বলছিলেন, আসলে আমাদের একজন শ্রোতা এবং দর্শক যিনি ফেসবুকে আমাদের অনুষ্ঠানটি শুনছেন, আবু তাহের, তিনিও একই মন্তব্য করেছেন যে রোহিঙ্গা সমস্যা নিয়ে জাতিসংঘের বিশেষ কোনো ভূমিকা দেখছি না, এবং মিয়ানমার বিষয়ে আন্তর্জাতিক মহলের কারো ভূমিকা চোখে পড়ার মতো নয়, এমন একটি মন্তব্য তিনি করেছেন।
না, এটা তো পরিষ্কারভাবে আসিফ মনির এবং অধ্যাপক হোসেন কবির দুজনই বললেন যে আন্তর্জাতিক মহলের ভূমিকা চোখে পড়ার মতো নয়, কিন্তু আমাদের কিছুদিন আগে ভয়েস অফ আমেরিকার একজন কন্ট্রিবিউটর গ্রেটার ভ্যান সাস্টুরেন এবং ভয়েস অফ আমেরিকার ডিরেক্টর অ্যামান্দা বেনেট দুজনই ওখানে সফর করেছেন এবং একটি প্রায় 1 ঘন্টার ডকুমেন্টারি তৈরি করেছেন, যেখানে বারবার গ্রেটার ভ্যান সাস্টুরেন যে কথাটি উল্লেখ করেছেন জোর দিয়ে, সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্র বলছে ঠিক আছে মিয়ানমারের বিরুদ্ধে বলছে, বাংলাদেশের রোহিঙ্গাদের পক্ষে বলছে, কিন্তু মিডিয়াতে এটার কভারেজটা ঠিকমতো হচ্ছে না যুক্তরাষ্ট্রের বড় বড়
আসলে আন্তর্জাতিক পর্যায়ে কূটনীতি যেমনটা প্রয়োজন, সেক্ষেত্রে যেমন বাংলাদেশের দৃঢ় অবস্থান নেওয়া দরকার, একই সঙ্গে আন্তর্জাতিক মিডিয়া
আন্তর্জাতিক গণমাধ্যমে এই বিষয়টিকে আরো জোরালোভাবে
মধ্য দিয়ে বিশ্ব জনমত তৈরি করার জন্য কিন্তু আসলে বাংলাদেশকেই ভূমিকা বোধহয় নিতে হবে, কারণ সমস্যাটি বাংলাদেশের হয়ে দাঁড়িয়েছে এখন।
আচ্ছা, তাহলে আমাদের মোয়াজ্জেম হোসেন শাকিল আছেন, আমরা কি সর্বশেষ অবস্থা জানতে পারি তার কাছ থেকে?
জি অবশ্যই, এবং সেক্ষেত্রে জি আমরা তার কাছ থেকে জানবো। তার আগে আমরা যেমনটা বলছিলাম যে রোহিঙ্গা ক্যাম্পে এরই মধ্যে চিকেন পক্স প্রায় 500 মতো শিশু আক্রান্ত হয়েছে, সেক্ষেত্রে একজন ডাক্তারের কথা কি আমরা একটু শুনে নিতে পারি? জি, আমরা শুরুতেই একজন ডাক্তারের কাছ থেকে আসলে শুনে নিতে চাই রোহিঙ্গা ক্যাম্পে চিকেন পক্সের কি অবস্থা।
চিকেন পক্স হওয়ার প্রধান কারণ হচ্ছে যে এটা একটা আবহাওয়াজনিত কারণ হতে পারে, একটা হতে পারে এটা যেহেতু ভাইরাস, এটা গাদাগাদি করে থাকার হতে পারে, হাইজেন যদি আমরা মেনটেন না করি সেক্ষেত্রে হতে পারে, হ্যাঁ, এবং এটা কিছু কিছু ক্ষেত্রে পানির মাধ্যমেও ছড়াতে পারে। আর এখান থেকে প্রতিকার পাওয়ার একটা উপায় আছে যে এটা যখন আমাদের এই লক্ষণগুলো যখন হবে শরীরে ছোটো ছোটো ফোসকার মতো দেখা যাবে, তবে এটা পেয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভয় না পেয়ে বরং এটা সচেতনভাবে একটু ধৈর্য ধরে যদি আমরা এটা মোকাবেলা করতে পারি তাহলে খুবই ভালো হয়। যেমন যদি লক্ষণ পায় এটা প্রথম থেকে 72 ঘন্টার মধ্যে এটা লক্ষণ পায়, মোটামুটি 5 দিন থেকে অথবা 7 দিনের মধ্যে এটা ভালো হয়ে যায়। যাদের পরিবারে এসব দেখা দিয়েছে, যার শরীরে চিকেন পক্স কিংবা বাচ্চাদের কারণে কিংবা বয়স্ক লোকদের ক্ষেত্রে, তারা যেন নিকটস্থ হসপিটালে গিয়ে সরাসরি ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খেলে ভালো হয়ে যাবে।
শাকিল আছেন আমাদের সঙ্গে? আচ্ছা, বর্তমানে একদম সবচেয়ে সব শেষ অবস্থা কি এখন এই ক্যাম্পের?
হ্যাঁ, আপনাদের যে দুজন বিশেষজ্ঞ আলোচক বা আপনাদের যে বর্ণনা আর ডাক্তারের যে মানে চিকেন পক্স নিয়ে যে মন্তব্য, আমি সবকিছু শুনছিলাম। তো প্রাসঙ্গিক আজকের যে প্রসঙ্গ নিয়ে যদি আমি বলতে চাই, আমি যেহেতু একেবারে মাঠেই থাকি, আমি যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রোহিঙ্গা কিন্তু রোহিঙ্গা সমস্যা বাংলাদেশ কোনোদিনও পক্ষ ছিল না, বাংলাদেশ এটার সাথে সম্পৃক্ত নয়, এটা মিয়ানমারের একটা সমস্যা, কিন্তু এটা সবসময় বাংলাদেশি এটার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বাংলাদেশ ভিক্টিমাইজ এটাতে, এবং বাংলাদেশের বিরুদ্ধে নানা ধরনের কথা বলা হয়। এবং এখন যদি আমরা দেখি এই প্রসঙ্গগুলো আলোচনায় এসছে বা আমি এর পরের কি ঘটনা একটু আমি ধারণা দিতে চাই কি হচ্ছে এখন, যেমন
বিশেষ করে যে অধ্যাপক কবির যে কথাটি বলছে যে এটা সামাজিক নানান অঙ্গ প্রত্যঙ্গ ছড়াতে পারে এবং ইতিমধ্যে বোধহয় কিছু কিছু বিষয় চোখে পড়েছে।
জি, আসলে শাকিল আপনি যদি আমাদেরকে একটু পয়েন্ট অনুযায়ী বলেন, সেটি হচ্ছে চিকেন পক্সের কি অবস্থা, একই সঙ্গে আমাদের শুরুতে যেমন আসিফ মনির বলছিলেন যে খুব সম্ভবত মাদক পাচারের সঙ্গে জড়িত দুটি গ্রুপের সংঘর্ষে দুজন নিহত হয়েছে এমন একটি খবর শোনা যাচ্ছে, সে বিষয়ে কি হয়েছে, এই দুটো বিষয় আমরা শুরুতেই জানতে চাই, তারপর নিশ্চয়ই আপনার কাছে আবারও ফিরব অন্য বিষয় নিয়ে।
হ্যাঁ, আমি একটা পয়েন্ট আগে আপনাদেরকে ধারণা দিতে চাই, এটা হয়তো হারিয়েও যেতে পারে বিষয়টা, এটা হচ্ছে এরপর আমি দুটো পয়েন্ট বলবো। বিশেষ করে যে রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার পরে ওখানে এখন আবার নতুন করে যে মানুষ ডিসপ্লেস হচ্ছে, কিন্তু সীমান্তেও এখন নতুন করে একটা ব্রিজ তৈরি করা হচ্ছে বান্দরবান সীমান্তে মিয়ানমার, এবং তারা সীমান্তে এখন আগের চেয়ে অনেক বেশি অ্যাগ্রেসিভ মোড়ে আছে, তার মানে তারা কিন্তু খুব আক্রমণাত্মক তাদের কার্যক্রম নিয়ে। বাংলাদেশ কিন্তু এখানে নিচ্ছুপ, আন্তর্জাতিক সম্প্রদায় নিচ্ছুপ এবং সবসময় বাংলাদেশ এটাতে ক্ষতিগ্রস্ত। হ্যাঁ, এবার আমি আপনার যদি
জি আমরা একটু পরিষ্কার হতে পারিনি শাকিল, কোন সীমান্তে দেওয়া হচ্ছে এখন পর্যন্ত কি অগ্রগতি একটু আমরা একটু বিস্তারিত জানতে চাই বিষয়টি।
হ্যাঁ, এটা হচ্ছে কি যে রোহিঙ্গারাদের জন্য আমরা বাংলাদেশ মানবিকতা দেখিয়েছে, রোহিঙ্গারা এখানে এসেছে, কিন্তু মিয়ানমারের অভ্যন্তরে আরো অনেক সমস্যা আছে, বিশেষ করে ওখানকার যারা যে সংখ্যালঘু সম্প্রদায় আছে, কায়েন কাস্তেন বা যারা আছে, তো এই যে ওখানকার কয়েকদিন আগে যে আবার পুলিশ ক্যাম্পে হামলা হলো,
জি আরাকান আর্মি হামলা করেছিল
কিছু সংগঠিত গ্রুপ, তাদের কারণে তো এখন ওখানে আরো অনেক ধরনের ঘটনা হচ্ছে, এগুলো তো আছে, কিন্তু মিয়ানমারের সুনির্দিষ্ট কিছু তাদের দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনা থাকে, এর অংশ হিসেবে তারা কিন্তু এই যে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে মাঝে মাঝে, বা বাংলাদেশ সীমান্তের যে ধরনের ওখানে যেমন সীমান্ত রক্ষী বাহিনী কারা থাকবে, আন্তর্জাতিক আইন আছে, ওখানে সেনাবাহিনী যে কোনো মুহূর্তে ডেভেলপ করতে পারে না, মুভ করতে পারে না, কিন্তু মিয়ানমার বারবারই এ ধরনের ঘটনা করছে, এবং ওখানে সীমান্তে কোন স্থাপনা আন্তর্জাতিক যে জিরো লাইনটা আছে, শূন্য রেখা আছে, এটার কতটুকু দূরে গিয়ে করতে হবে, কিভাবে করতে হবে, এটার জন্য কতগুলো আন্তর্জাতিক আইন আছে, মিয়ানমার কিন্তু এই সম্প্রতি যেসব কর্মকাণ্ড গুলো করছে সেখানে কিন্তু আন্তর্জাতিক আইনগুলো মানা হচ্ছে না, এবং আমরা মিডিয়া যারা কাজ করি তারা কিন্তু এসব জিনিসগুলো নানাভাবে দেখতে পাচ্ছি, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে এসব বিষয়গুলো না মিডিয়াকে না কোন পক্ষকে
সংবাদদাতা বলছিলেন যে সীমান্তে কি হচ্ছে, আপনি যদি আমাদেরকে একটু জানান যে আপনার কাছে কি তথ্য রয়েছে, আপনি কি জানেন?
জি, আমি তো সরাসরি মানে এখন ওখানে উপস্থিত নেই, আমি ঢাকাতে, তবে হ্যাঁ কিছু ওখানে যারা কাজ করেন এমনকি রঙ্গে পরিচিত কিছু লোকজন আছে, তাদের মাধ্যমে যেটুকু খবর পাই ওই একই ব্যাপার যে সীমান্তে মানে তারা দেখতে পাচ্ছে যে সেনাবাহিনীর উপস্থিতিটা আবার একটু বেশি, ওদের বর্ডার ফোর্স যেটা মিয়ানমারের তাদের উপস্থিতি বেশি। আরেকটা আমি শুনেছি, সেটি আপনাদের যে ভাই আছেন এখন কক্সবাজারে, তিনি এটা একটু যদি বলেন যে তার দিক থেকে এরকম তথ্য আছে কিনা। আমি এরকম শুনেছি যে এর মধ্যে শুধু মানে যে ভারত থেকে আসা মানে বেশ কিছু পরিবার তারা চলে আসছে বা আসার পর্যায়ে রয়েছে, এটার সত্যতা কতটুকু আছে, কারণ এটা আমরা সংবাদ মাধ্যমেই দেখেছি, কিছু লোকজন বলেছেন যে তারা দেখেছেন নতুন লোকজন যারা মিয়ানমারের থেকে আসেননি, তারা অন্য জায়গা থেকে এসেছেন, সৌদি আরবে না, তারা ভারতের কথা বলছে, তখন ঠিক কোন বর্ডার দিয়ে কিভাবে এসছেন এটা আমরা অতটা সুস্পষ্ট কোনো তথ্য পাইনি।
জি, আমরা আবার একটু শাকিল আপনার কাছে ফিরতে চাই।
ভাই, এটা এসেছে মূলত কুমিল্লা সীমান্ত দিয়ে, এটা আসলে বেশ কিছুদিন আগে থেকেই বাংলাদেশের ভারত থেকে রোহিঙ্গা আসা শুরু হয়েছে, কিন্তু এটা খুব অল্প পরিসরে ছিল, যখনই ভারত সরকার ঘোষণা দিয়েছে ওখানকার রোহিঙ্গাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানো হবে, তখন কিন্তু তারা খুব ভীত সন্ত্রস্ত, কারণ তারা চায় না যে মিয়ানমারে যেতে, কারণ ওখানে তাদের জন্য যথেষ্ট নিরাপত্তা নেই। এই এই ভয়ে তারা কিন্তু কোনোভাবে মিয়ানমারে না গিয়ে তারা বাংলাদেশে ছুটে আসতে চায়। তারা মনে করে বাংলাদেশ একটা রোহিঙ্গাদের জন্য বিশ্বে নজির স্থাপন করেছে এবং রোহিঙ্গারা এখানে নিরাপদ।
আচ্ছা, কি পরিমাণে এসেছে পর্যন্ত ভারত থেকে, কোন নম্বর আছে?
ভারত থেকে যেটা আমি বলি, একেবারে বাংলাদেশের জাতীয় নির্বাচনের পরে পরেই পরপরই 9টি পরিবার এসেছে। 9টি পরিবারের মধ্যে 48 জন ছিল তারা, তারা সবাই
জি জি শাকিল 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 আপনাকে আপনাকে একটু আমি বলি, যেটি হচ্ছে এই 48 জন বা 8টি পরিবার, এরা হচ্ছে গ্রেপ্তার হয়েছে কুমিল্লা, 9টি পরিবার এরা কুমিল্লা সীমান্তে থেকে ঢোকার পরে দুটো কুমিল্লার দুটো স্থানে পুলিশ তাদের আটক করেছে, এটি হচ্ছে প্রকাশ্য, যারা আটক হয়নি তারা হতে পারে। শাকিল, আপনি আমাদের সঙ্গে একটু থাকেন,
আমি আপনাকে একজন ওই বাল্টিমোর
জি আমরা তার কাছে যাব, তার কাছে যাব, তার আগে একটু হোসেন কবির তার কাছ থেকে একটু জানতে চাই। হোসেন কবির, আপনি শুনছিলেন যে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে কি হচ্ছে, এইসব পদক্ষেপ খুব বেশি বড় না হলেও আপনি কি মনে করেন এইসব পদক্ষেপ আসলে মিয়ানমারের পক্ষ থেকে উস্কানিমূলক কোনো কাজ, নাকি আসলে মিয়ানমার এইভাবেই কাজ করে অভ্যস্ত, আপনার কি মনে হয়?
আমার কাছে মনে হচ্ছে মিয়ানমার এভাবে কাজ করে তো অভ্যস্ত এবং এটা উস্কানিমূলক, এবং এটি এই কাজগুলো করে তারা আসলে আমাদের সমস্যা সৃষ্টি করতে চাচ্ছে অথবা আমাদেরকে ইনভলভ করাতে চাচ্ছে। আসলে সেই জায়গায় আমাদের আসলে কৌশলী হওয়ার প্রয়োজন আছে, এটি উস্কানিমূলক।
হাবিবুল্লা রোহিঙ্গা সম্প্রদায়ের, আপনি তো আলোচনা শুনলেন, কিছু বলতে চান?
আসলে আমার এখানে একটা একটা ছোট পয়েন্ট, যেটা আমরা অনেকে এক্সপেক্ট করি মিয়ানমারকে যে একটা জাতিসংঘভুক্ত দেশ এবং সেখানে সুকল গণতান্ত্রিক সরকার এসছে, কিন্তু এটা এক্সপেক্ট করার কোনো সুযোগ নাই বা এটা আশা করার কোনো সুযোগ না যে তারা আন্তর্জাতিক, আমাদের এক ভাই বললেন যে তারা সমস্ত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যেসব স্থাপনা বা যেসব মুভমেন্ট তারা করছে, এটা কখনোই তারা আন্তর্জাতিক আইন বা নর্মস গুলো কখনোই মানেনি বা এটার তোয়াক্কা তারা করে না। এদেরকে দিয়ে কোনো কিছু করানোর প্রয়োজন পড়লে চাপ দিয়ে করতে হয়, যেটা বাংলাদেশের ফার্স্ট হ্যান্ড সাফারার এই এই ট্র্যাজেডিতে, এই 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 রিফিউজি প্রবলেমে তো বাংলাদেশ অনেকটা এই ইস্যুটাকে সামনে নিয়ে এসছে। এই জন্য অনেক ধন্যবাদ, এবং আমরা আশা করি বাংলাদেশকে ইন্টারন্যাশনাল কমিউনিটি, ইন্টারন্যাশনাল যে কমিউনিটি আছে, যে আমাদের ইউনাইটেড নেশন অন্যান্য অর্গানাইজেশন আছে, এখানে আরো বেশি শক্ত করে আরো বেশি পুক্ত করে এটাকে প্রেজেন্ট করার দরকার।
আচ্ছা, যুক্তরাষ্ট্রে রোহিঙ্গা সম্প্রদায়ের কত মানুষ বসবাস করছেন আপনারা, এবং এই সংকট শুরু হওয়ার পর থেকে কি পরিমাণে লোক এসেছে আমেরিকায়? কি
জি হ্যাঁ, এখানে যুক্তরাষ্ট্রে এশিয়ার অন্যান্য দেশের মতো এত ইজি অ্যাক্সেস না, এখানে শুধুমাত্র যে রিফিউজি সেটেলমেন্ট প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামের মধ্য দিয়ে আসে দুই একজন, হয়তোবা এসছে রাজনৈতিক আশ্রয় নিয়ে, এখানে সংখ্যায় খুবই কম কম্পেয়ার টু আপনার অন্যান্য এশিয়ান যে মালয়েশিয়া আছে, ইন্দোনেশিয়া আছে, থাইল্যান্ড, বাংলাদেশের তুলনায়। তারপরে এরাই যেটা যেটা ইউনাইটেড নেশনস বা জাতিসংঘের যে রিফিউজি ইউএনএইচসিআর তাদের মাধ্যমে করে থাকে।
আর আপনারা কি করছেন এই সংকট নিরসনের ব্যাপারে, এখান থেকে কি কিছু করার চেষ্টা করেছেন?
আমরা 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 যেটা করছি, আজ আমি আমি একটা অর্গানাইজেশন হয়ে কাজ করছি, আরকান রোহিঙ্গা ন্যাশনাল অর্গানাইজেশন, আমরা টাইম টু টাইম স্টেট ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ রাখছি, তাদের সাথে রিসেন্টলি আপনারা হয়তো দেখবেন কিছু ডেভেলপমেন্ট, যেটা তারা জেনোসাইড ডিফাইন করছে, যে রিলিজিয়াস ফ্রিডম আপনার যে স্টেট ডিপার্টমেন্টের আছে শাখা আছে, ওরা অনেকটাই অনেকটাই এই বিষয়টাকে সামনে নিয়ে আসছে। যেটা করছি আসলে এটা খুব বেশি মানে খুব বেশি কিছু না, আমার অনেক কিছু করা দরকার, কিন্তু বাংলাদেশ যেহেতু ফার্স্ট হ্যান্ড সাফারার এবং এবং আমরা এটা এক্সপেক্ট করি যে বাংলাদেশকে আরো বেশি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আরো বেশি ইফেক্টিভলি প্রেজেন্ট করা দরকার, এবং এটা অনেক বেশি প্রেশার ক্রিয়েট করা দরকার মিয়ানমারকে, কারণ এটা কখনোই হিস্ট্রিতে কখনোই তারা এই সুকর গণতান্ত্রিক স্টিল আর্মি ইজ ইন পাওয়ার, তো তারা সবসময় আন্তর্জাতিক কোনো নর্মস রেগুলেশন কোনো কিছু তো না করেই সবকিছু করে,
জি আমরা
আমি সর্বশেষ আলোচনার শেষে একটি প্রশ্ন এসেছে, এই প্রশ্নটি দিয়ে শেষ করব, আরো পাঁচ মিনিট আলোচনা আছে। তার আগে আমার মনে হয় শরণার্থী বিষয়ক কমিশনের একটি বক্তব্য আছে।
জি আমরা সেই বিষয়টি যাব, তার আগে যদি আপনি বলেন, আমরা শাকিলের কাছ থেকে দুটো গুরুত্বপূর্ণ বিষয়ের তথ্য চাই এক লাইন করে। শাকিল, আমাদের সময় একদম নেই, আপনি যদি আমাদেরকে জানান যে 500 শিশু চিকেন পক্স আক্রান্ত হয়েছিল, সেই সংখ্যাটা কি বেড়েছে কিনা, এবং যেটা আমরা বলছিলাম যে আসিফ মনির আমাদেরকে জানিয়েছেন যে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত দুটি গ্রুপের মধ্যে অন্তর্কন্দলে দুজন নিহত হয়েছে, এমন কোনো খবর আপনার কাছে রয়েছে কিনা খুব সংক্ষেপে দু লাইনে?
হ্যাঁ, দু লাইনে যদি বলি, চিকেন পক্স আসলে এটা এটা একটা সংক্রমণ রোগ, এটা মানুষের একজন থেকে আরেকজনের কাছে পার হয়, তো এটা কিন্তু এখনো নিয়ন্ত্রণে নয়, এটা আরো একটু সময় যেতে পারে। এটা যদিও বা তখন রিপোর্টে 500 শিশু এসেছিল, প্রায় 500টাধিক, এই সংখ্যা এখন অনেকেই বেড়েছে, নতুন করে কেউ আক্রান্ত হচ্ছে, কেউ ভালো হয়ে যাচ্ছে।
আর মাদক মাদক চোরাচালান
কিছু না করে তাহলে তাহলে 7 থেকে 10 দিনের মধ্যে এটা ভালো হয়ে যায়।
মাদক চোরাচালানে
মারা যায় না।
মাদক চোরাচালানের
বিষয়ে যদি বলি, মাদকটা কিন্তু অনেক আগে থেকেই এই বর্ডারে মাদকের চোরাচালান।
শাকিল আমরা সেটা জানি, আপনি যদি আমাদেরকে জানান যে দুজন মারা যাওয়ার কোনো খবর কি আপনার কাছে রয়েছে কিনা?
হ্যাঁ, দুজন মারা গেছে এবং আরো অনেকেই হয়তো বিভিন্ন ভাবে মারা যাচ্ছে।
জি শাকিল, আপনি আমাদের সঙ্গে, আপনি আমাদের সঙ্গে থাকুন।
আপনারা জানেন এখানে কিন্তু মাদকের বিরুদ্ধে একটা অভিযান চলছে বাংলাদেশে, এখানে বাংলাদেশি অনেক লোক মারা গেছে।
জি
এই কিন্তু রোহিঙ্গা মারা গেছে মাত্র হচ্ছে দুজন।
জি জি আমরা আমরা আমরা
মধ্যে গোলাগুলিতে হোক,
আমরা আবার আপনার কাছে আসবো শাকিল, আপনি আমাদের সঙ্গে থাকুন। রোহিঙ্গাদের
চেয়ে বাংলাদেশি মানুষের চেয়ে রোহিঙ্গা কিন্তু ওই দুটো উপজেলাতে প্রায় দ্বিগুণ।
জি শাকিল, আপনি আমাদের সঙ্গে থাকুন। জি আমরা এখন একটু শুনতে চাই যে রোহিঙ্গাদের জন্য 2019 সালে সহায়তা দিতে জিআরপির চাহিদা প্রায় 921 মিলিয়ন যুক্তরাষ্ট্র ডলার ধার্য করা হয়েছে, সে বিষয়ে বাংলাদেশ সরকারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম কি বলছিলেন একটু শুনে নিন।
নতুন জিআরপির মূল লক্ষ্যগুলি হবে, একটি হচ্ছে যে আমরা যে মানবিক সহায়তা সিস্টেম এবং ইন্টারভেনশন যেগুলি চলমান ছিল 2018-তে সেগুলিকে কন্টিনিউ করা, ক্ষেত্রবিশেষে এইগুলির মান উন্নয়ন করা, এখানে আমরা যেখানে যেখানে সম্ভব ব্যয় সাশ্রয় করার পদক্ষেপ নেওয়া, এটি একটি প্রধান নীতি হবে। দ্বিতীয় নীতিটি হবে যে পরিবেশগত যে ভারসাম্য ফিরিয়ে আনাটা, এটা একটু বড় ফোকাস। আরেকটি বড় লক্ষ্য হবে যে যেটাকে আমরা বলছি সোশ্যাল কোহেশন, সামাজিক যে ভারসাম্য আছে সেটিকে বজায় রাখা, এবং ক্রমাগতভাবে আমাদের যে স্থানীয় জনগোষ্ঠীর যে অসুবিধাগুলি হয়েছে সেগুলিকে আরও আরও পরিকল্পিতভাবে এবং খুব তাদের নিড বেসড প্রয়োজনের দিকটি বিবেচনা করে যেন সেগুলি পুনরুদ্ধারের ক্ষেত্রে তাদের এই ক্ষতিপূরণের ব্যবস্থা করা।
আবুল কালাম আজাদের বক্তব্যটি শুনলেন, আসিফ মনিরের কাছে আমি আসছি। এই যে জিআরপি 921 মিলিয়ন মার্কিন ডলার যেটা বলা হয়েছে, এটা কি যথেষ্ট কিনা মানবিক সহায়তার জন্য?
এটা ওখানে তো একটা পরিকল্পনা করা হয় এবং সেখানে আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশ সরকারের সাথে মিলেই করা হচ্ছে, এটা মোটামুটি একটা মানে যৌক্তিক জায়গা থেকে এই পরিকল্পনাটি করা, এবং আগেও এটা একটা শর্ট ফল ছিল 2018-তে, এটা সম্পূর্ণ যা চিন্তা করা হয়েছে তা আসেনি, 2019-এও সেটা থাকবে, তবে 2018-র কিছু হয়তো উদ্বৃত্ত থেকে থাকতে পারে। সব মিলিয়ে এটা খুব বেশি দুশ্চিন্তার কারণ না, কিছু হয়তো আসবে, তবে এটা ভাবার ব্যাপারে যদি বিশ্বে অন্য কোনো বড় ঘটনা থাকে তখন কিন্তু এই আন্তর্জাতিক সহায়তার জায়গাগুলো যেটা মানে অপূর্ণ থেকে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আমি খুব সংক্ষেপে একটা একটু উল্লেখ করতে চাই, যেহেতু আমরা ভয়েস অফ আমেরিকার কথা বলছি, যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা সম্পর্কে এখানে বিশেষ করে ত্রাণ তৎপরতার ক্ষেত্রে একটা বড় ভূমিকা আছে মার্কিন যুক্তরাষ্ট্রে, সেটা সবসময় বিদ্যমান বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে। আর কংগ্রেসের কথা যেটা বললেন সেখানে আমরা দেখেছি, এবং সেখানে মানবাধিকার সংস্থাগুলো বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে যারা কাজ করেন বা বিশ্বের মানবাধিকার পরিস্থিতি নিয়ে রিপোর্ট করেন তাদেরও একটা চাপ আছে। তবে ইউএস স্টেট ডিপার্টমেন্টের জায়গা থেকে একেবারে উচ্চ পর্যায়ে আমরা কিন্তু বেশ কিছুদিন ধরে রোহিঙ্গাদের ব্যাপারে খুব বেশি বড় ভূমিকা দেখছিলাম, যেটা ভাই বললেন 1900 মানে বেশ কয়েক বছর আগে এই 2010-11 দিকে, তখন কিন্তু এই যে তৃতীয় দেশে শরণার্থী নেওয়ার ব্যাপারে রোহিঙ্গাদের ব্যাপারেও একটা কিছুটা উন্মুক্ত পলিসি তখন ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের। এখন যেটা বিশেষ করে বর্তমান সরকারের আমলে অনেক ক্ষেত্রেই রক্ষণশীল, এ ব্যাপারেও রক্ষণশীল, তো কংগ্রেস স্টেট ডিপার্টমেন্ট এই দুটোর কিন্তু তারতম্য রয়েছে, তো সেইটার একটা চাপ বিভিন্ন জায়গা থেকে থাকার দরকার রয়েছে।
জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আর এক মিনিটের ভিতর শেষ করতে হবে, শেষ প্রশ্নটি আমি অধ্যাপক হোসাইন কবিরকে করতে চাই। তার আগে কয়েকজনের নাম বলতে চাই। নূর মোহাম্মদ নামে একজন লিখেছেন, হোসেন কবিরের জামাতের ব্যাপারে কথা বলার আপত্তি তুলেছেন তিনি। এমডি কামাল নামে আর একজন লিখেছেন, শঙ্কর হালদার প্রশ্ন করেছেন, আজকের আলোচনা শুনে মনে হচ্ছে মায়ানমার রোহিঙ্গাদের ফেরত নেবে না। এই প্রশ্ন দিয়ে আমি অধ্যাপক হোসেন কবির আপনার কাছে আসতে চাই, যে এক মিনিটের মতো সময়ে যদি বলতে পারেন যে ফেরত নেওয়ার বিষয়টি
নিয়ে। মায়ানমার আসলে তাদের যে কর্মতৎপরতায় মনে হয় না যে তারা ফেরত নেবে। আর যে ভাই আমার কথায় আপত্তি করেছেন, যে ইভিডেন্স আছে যে মিয়ানমারেও তারা যখন এই রোহিঙ্গা জনসম্প্রদায়ের, আমি বলছি যে মানবিক কারণে আমাদের তাদেরকে গ্রহণ করা উচিত, কিন্তু এই সম্প্রদায়ের কিন্তু ধর্মীয় রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার নানা রকম 18-19টা সংগঠন রয়েছে তাদের, এবং সবই তারা ধর্মীয় ভাবে তারা সমাধান চেয়েছে, তারা তাদের মধ্যে জাতীয়তাবাদের যে বিষয়টা সেটা
আপনি ওই ওই দিক থেকে বলেছেন। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আজকের আলোচনা।
আপনাকেও ধন্যবাদ।
আমাদের এখানে শেষ করতে হচ্ছে। হাবিবুল্লাহ, শাকিল, আসিফ মনির এবং অধ্যাপক হোসেন কবির, আপনাদের অসংখ্য ধন্যবাদ।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
সিরিয়ায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট সেখান থেকে তাদের সৈন্য প্রত্যাহারের কাজ শুরু করেছে। এদিকে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে যে বৃহস্পতিবার থেকে এই সৈন্য প্রত্যাহারের কাজ শুরু হয়, যখন 10টি সাঁজোয়া গাড়ি এবং অন্যান্য সাজ সরঞ্জাম আল হাসাকা প্রদেশে যুক্তরাষ্ট্রের আল মেলান ঘাঁটি থেকে বেরিয়ে আসে। ইসলামিক স্টেট গোষ্ঠীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যে জোট লড়াই করছে তার মুখপাত্র কর্নেল শন রায়ান বলেন, জোট সিরিয়া থেকে আমাদের একান্ত ইচ্ছায় সৈন্য প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছে। তিনি বলেন, এই তৎপরতা নিরাপত্তা বিষয়ক উদ্বেগের কারণে তারা সুনির্দিষ্ট সময়সীমা কিংবা সৈন্যদের চলাচল নিয়ে আলোচনা করবেন না। মিয়ানমারে রয়টারে দুজন সংবাদদাতা তাদের দোষী সাব্যস্ত হওয়া এবং 7 বছরের কারাদণ্ডের বিরুদ্ধে যে আপিল করেছিলেন তাতে আজ আদালতের রায়ে তারা হেরে গেছেন। ওয়ালন এবং কিও অসু নামের এই দুজন সংবাদদাতাকে মিয়ানমারের সরকারি নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে 2017 সালের ডিসেম্বরে গ্রেপ্তার করা হয়। যে বিচারক তাঁদের এই শাস্তি বহাল রেখেছেন তিনি বলছেন যে ওই সাংবাদিকদের আইনজীবীরা তাদের নির্দোষ প্রমাণের জন্য পর্যাপ্ত প্রমাণ দাখিল করেননি। হাইকোর্টের বিচারক অং নায়েং এই শাস্তি সম্পর্কে বলেছেন যে এই শাস্তি যথার্থ। ভারতের নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতার উত্তাল উত্তর পূর্বাঞ্চলের রাজ্য অসম। প্রতিবাদ কর্মসূচি চলছে ত্রিপুরা, মেঘালয় সহ পার্শ্ববর্তী রাজ্যগুলোতেও। কলকাতা থেকে জানাচ্ছেন আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
যদিও পাল্লা দিয়ে চলছে পরিস্থিতি নিয়ন্ত্রণের মরিয়া চেষ্টা, বিতর্কিত বিলটি বিরোধিতায় সরব হওয়ায় ইতিমধ্যেই দেশদ্রোহিতার অভিযোগে মামলা রুজু করা হয়েছে সাহিত্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত অসমীয়া সাহিত্যিক ডক্টর হীরেন গোহাই ও প্রবীণ সাংবাদিক মঞ্জিত মহন্তর বিরুদ্ধে। একই অভিযোগে মামলা রুজু করা হয়েছে কৃষক নেতা অখিল গগৈয়ের বিরুদ্ধেও। এমন পরিস্থিতিতে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালকে হুঁশিয়ারি দিয়েছেন উল্পা প্রধান পরেশ বড়ুয়া, শীঘ্রই এই মামলা প্রত্যাহার না করা হলে ভয়ঙ্কর পরিণতির সম্মুখীন হতে হবে মুখ্যমন্ত্রীকে বলে হুমকি দিয়েছেন এই জঙ্গি নেতা। প্রসঙ্গত বলা যেতে পারে, নাগরিকত্ব বিল নিয়ে অসমে দিন কয়েক আগে থেকেই প্রতিবাদ শুরু হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত শুক্রবার শিলচরে গিয়ে বলেছিলেন নাগরিকত্ব সংশোধনী বিল খুব শীঘ্রই পাশ করানো হবে, তারপরই ওই ঘোষণা থেকেই সেখানে আন্দোলন শুরু হয়ে গিয়েছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেস এবং আমেরিকান জনগণকে একথা বোঝানোর আপ্রাণ চেষ্টা করছেন যে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যে দেয়াল নির্মাণের প্রয়োজনীয়তা রয়েছে। হোয়াইট হাউস বলছে যে সীমান্ত নিরাপত্তা এবং সকল সম্প্রদায়ের সুরক্ষার বিষয়ে তিনি আজ স্থানীয় সময় বিকেলে রাজ্য, স্থানীয় এবং কমিউনিটি নেতাদের সঙ্গে একটি গোল টেবিল বৈঠকে বসবেন। ট্রাম্প বলছেন যে অবৈধ অভিবাসন এবং তার সঙ্গে যে মাদকদ্রব্য এবং অপরাধের সংশ্লিষ্টতা রয়েছে তা বন্ধ করার জন্য দেয়াল নির্মাণের প্রয়োজন আছে। ট্রাম্প গতকাল টেক্সাসের সীমান্ত শহর ম্যাক অ্যালেন পরিদর্শনে যান এবং বলেন যে তিনি রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। তাইওয়ান যুক্তরাষ্ট্রের তৈরি জঙ্গি জেট বিমানের একটি বহর হালনাগাদ করছে, তবে চীনকে প্রতিহত করার অভিন্ন স্বার্থ সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের সামরিক সহযোগিতা চুক্তির সীমাবদ্ধতার কারণে আরও অগ্রসর F-34 মডেল কেনার উচ্চাকাঙ্ক্ষা বাদ দিয়েছে।
আর এরই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাহিরা কিবরিয়া, প্রকৌশলী ছিলেন জয়নাক ভয়েটেক, ফেসবুক সম্প্রচারের তত্ত্বাবধানে ছিলেন সঞ্জনা ফিরোজ। আমি তাওহিদুল ইসলাম এবং
আমি আনিস আহমেদ
আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি।
শুভ
রাখবেন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.